আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় প্রিয় স্নাইবাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনাবলী এ ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্টাইবাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনাবলী এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলার অশেষ দয়া মেহরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনও হায়াতের মধ্যে রেখেছে, আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনও তার প্রদত্ত রিজিক আহার করার সুযোগ দিচ্ছে, তার জিকির করার জন্য জবান দিয়েছে, চোখে তার কালাম কুরআনুল করিম ফুরকানুল হামিদ দেখার জন্য সুযোগ এখনো আমাদেরকে দিয়েছে, মক্কা মদিনা জিয়ারত করার জন্য এ চক্ষু রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সময়গুলো ইবাদতের মধ্যে অতিবাহিত করার সে তৌফিক নসিব করুন। মৃত ব্যক্তির অসাহিত্য পরিস্থিতি অনেক করুন, এর আগেও আমরা অনেক বিষয়দি সম্পর্কে কিতাবের আলোকে বুজুর্গানে দিনের খোদাবিধি এবং কবরের অবস্থাদের সম্পর্কে আমরা জেনেছি। তো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা মৃত ব্যক্তির আহ্বান কি হয়, মৃত ব্যক্তির কীরকম অসাহিত্য অবস্থার মধ্যে থাকে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত শুনব, এবং সাথে সাথে এর সাথে সম্পর্কযুক্ত আরও বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। মদিনার তাজেদার হাবিবে পারওয়ারদিগার রহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি মানুষরা মৃত ব্যক্তির ঠিকানা দেখে নিত এবং তার কথা শুনতে পেত, তখন তারা মৃত ব্যক্তিকে ভুলে গিয়ে নিজেদের জন্য কান্না করত, আর যখন মৃত ব্যক্তিকে কাঠের উপর রেখে উঠানো হয় তখন তার রূহ নড়াচড়া করে কাঠের উপর বসে আহ্বান করতে থাকে, হে আমার পরিবার পরিজন, দুনিয়ায় তোমাদের সাথে যেন এমনভাবে না খেলে যেমনইভাবে সে আমার সাথে খেলেছে। আমি হালাল হারাম সম্পদ জমা করেছিলাম এবং আবার ওই সম্পদ অপরের জন্য রেখেও এসেছি, এর উপকার তারা ভোগ করবে আর এর ক্ষতি আমাকে ভোগ করতে হবে, তাই যা কিছু আমার উপর ঘটছে তাকে তোমরা ভয় করো অর্থাৎ শিক্ষা গ্রহণ করো। প্রিয় স্টাইমেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চিন্তার বিষয়। প্রিয় স্টাইমেরা, খুবই চিন্তার বিষয়, বাস্তবিকই প্রত্যেক জানাজা বিশেষ মোবালিক স্বরূপ, প্রচারক স্বরূপ, ডাইরেক্টলিভাবে যদিও বলেছে না কিন্তু ইনডাইরেক্টলিভাবে নীরব ভাষায় কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয় মাদানী ফুল বিতরণ করছে। সে যে আমাদেরকে আহ্বান করে বলছে, হে আমার পরে দুনিয়াতে বসবাসকারী লোকেরা, যেভাবে আমি আজ দুনিয়া ত্যাগ করে চলে যাচ্ছি, অচিরেই তোমাদেরকে আমার পেছনে পেছনে চলে আসতে হবে। এবং জানাজা যেন আমাদেরকে পথ প্রদর্শন করে যাচ্ছে। দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, বড় মেজ সেজ ছোট ধারাবাহিক আছে, বাবা বাবা ছেলে এরকম একটার পর একটা ধারাবাহিকতা আছে, মা বাবা সন্তান সন্ততি ভাই বোন ধারাবাহিকভাবে দুনিয়াতে একের পর একটা জন্ম। কিন্তু মৃত্যুর ব্যাপারটা কিন্তু ঠিক সেম নয়, বরঞ্চ দাদা রয়ে গিয়েছে, নাতি কিন্তু ইন্তেকাল করে কবরস্থ হয়েছে। যে নাতি দাদার কবর গিয়ে জিয়ারত করার কথা ছিল, সেই নাতির কবরে গিয়ে দাদা জিয়ারত করে। বাবা মায়ের লাশ সন্তান উঠানোর কথা ছিল, নিজের বাবা তার সন্তানের লাশকে উঠাচ্ছে। প্লিজ টাইম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জন্মের যদি বা সিরিয়াল রয়েছে, কিন্তু মৃত্যু কখন কার কবে কিভাবে হবে কেউ জানে না, কারো জানা নেই। বরঞ্চ একদিন, কিন্তু এটা সত্য, মৃত্যু একদিন আসবে, কবরস্থ আমাদেরকে হতে হবে। আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকে আমরা আপনজন মারা গেলে তাদের জন্য কান্নাকাটি করি, তাদের জন্য আমরা চিন্তা করি, আমরা ব্যথিত হই। অর্থাৎ আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে, যদি মৃত ব্যক্তির কি অবস্থা হচ্ছে যদি কেউ জানতো, তো মৃত ব্যক্তির জন্য নয় নিজের জন্য কান্না করা মানুষ শুরু হয়ে যেত। প্লিজ টাইম, আসলেই আমরা মৃত ব্যক্তির জন্য মহাব্বতে কান্না করছি, অচিরে তো আমাকে আপনাকে মৃত হতেই হবে, আজকে আপনাকে আমাকে জনাব বলে সম্বোধন করে ডাকা হচ্ছে, খুব তাড়াতাড়ি মাইকের আওয়াজে মরহুম বলে সম্বোধন করে ডাকা হবে, আপনার নাম ধরে মরহুম শব্দটা লাগিয়ে দেওয়া হবে। আহ, জানি না সকালে ঘুম থেকে উঠতে চলতে ফিরতে কত না মাইক থেকে আওয়াজ আসে যে অমুক ব্যক্তি মারা গিয়েছে, অমুক সাহেব মারা গিয়েছে, এত বাজে জানাজা রয়েছে, তো আমি আপনি কেন প্রিপারেশন নিচ্ছি না? আসুন আমরা তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করি, মৃত ব্যক্তি যে অসাহিত্য অবস্থার মধ্যে অতিবাহিত করে সময়গুলো, যদি কেউ জানতো তাহলে সে কখনোই এরকম আরামায়েশের মধ্যে দিন অতিবাহিত করত না। শরহ সুদূর কিতাবে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একথা আমরা হযরত সাইয়েদনা আলী মুরতাজা শের খুদা কাল্লামাল্লাহ তাআলা জাহুল করিমের সঙ্গে মদিনা শরীফের একটি কবরস্থানের মধ্যে গেলাম। হযরত মাওলা আলী মুশকিল কুশা কাল্লামাল্লাহ তাআলা ওয়া জাহুল করিম কবরবাসীদেরকে সালাম করলেন এবং বললেন, হে কবরবাসীরা, তোমরা কি নিজেদের সংবাদ শোনাবে নাকি আমরা শুনব? হযরত সাইয়েদনা সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সকলেই কবর থেকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর আওয়াজ শুনতে পেলাম। আর কেউ একজন বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি সংবাদ প্রদান করুন আমাদের মৃত্যুর পর কি হয়েছে। হযরত মাওলা আলী কাল্লামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তখন বললেন, শুনে নাও, তোমাদের রেখে যাওয়া সম্পদ বন্টন হয়ে গিয়েছে, তোমাদের স্ত্রীরা অন্য স্বামী গ্রহণ করে নিয়েছে, তোমাদের সন্তানরা ইয়াতিমের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আর যে গড়গুলো তোমরা অনেক মজবুত করে তৈরি করেছিলে সেখানে আজ তোমাদের শত্রুরা বসবাস করছে, এখন তোমরা তোমাদের অবস্থা শোনাও। এ কথা শোনার পর একটি কবর থেকে আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, আমাদের কাফন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমাদের চুলগুলো ঝরে পড়ে এদিক সেদিক হয়ে গেছে, আমাদের শরীরের চামড়াগুলো টুকরা 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 হয়ে গেছে, আমাদের চোখ দুটি বেয়ে চেহারায় এসে গেছে, আমাদের নাকের ছিদ্র থেকে পুঁছ বের হচ্ছে, আর আমরা যা কিছু আগে পাঠিয়েছিলাম অর্থাৎ যা আমল করেছি তাই আমরা পেয়েছি, যা কিছু পেছনে রেখে এসেছি তা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, জি মাওলা আলী মুশকিল কুশা নিজে ইরশাদ করে দিয়েছেন, মৃত ব্যক্তিদের সাথে কথাবার্তা বলছেন যে মৃত ব্যক্তি তোমার স্বজনরা আপনজনদের অবস্থা কি, আর মৃত ব্যক্তিরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের অবস্থা কি, শুধুমাত্র ওই জিনিসটা তাদের সাথে চলে এসেছে যেগুলো তারা দুনিয়ার মধ্যে ইবাদত পরায়ণত করেছে, আল্লাহ তাআলার ইবাদত নেক আমল করেছে, সেগুলো তাদের কবরের মধ্যে গিয়েছে, অথচ তার জমি জমা সন্তান সন্ততি পরিবার বর্গ সব কিছু দুনিয়ার মধ্যে রেখে এসেছে, দুনিয়াতেই রয়ে গেল। সেজন্য কিসের জন্য, কিসের নিমিত্তে মানুষ ঈদ সম্পদের নেশায় মগ্ন হয়ে সে জীবন অতিবাহিত করতে পারে, কিভাবে আল্লাহর নাফরমানি করতে পারে, কিভাবে সে মানুষ দুনিয়ার বুকে এই ধরনের অশ্লীলতার মধ্যে নিজেকে জড়াতে পারে, কখনোই সম্ভব না একজন প্রকৃত খাঁটি মুসলমানের জন্য, ইমানদার ব্যক্তির জন্য। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইরা, জাহান্নামের মধ্যে এক এক ব্যক্তিকে এক এক রকমের আজাব দেওয়া হবে, মৃত্যুতে একটা ট্রান্সফার হওয়ার মাধ্যম কবরস্থ হওয়া, এরপর যে পরকালীন আজাবের মধ্যে গ্রেফতার হওয়া কতই না ভয়ানক হতে পারে। জাহান্নামে গাই নামক একটি উপত্যকা রয়েছে যার উত্তপ্ত থেকে জাহান্নামের অন্যান্য উপত্যকাগুলো আশ্রয় চায়, এই উপত্যকা বেবিচারী মদ পানকারী সুৎখোর মিথ্যা সাক্ষীদাতা মা বাবার অবাধ্য ও বেনামাজির জন্য রয়েছে। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু খেয়াল করুন, এখনো কি বেবিচারের কার্যকলাপ কি লিপ্ত মানুষ আছে? হ্যাঁ হ্যাঁ, বেবিচার বেড়ে যাচ্ছে, মদ পানকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সুথুর বেড়ে যাচ্ছে, ঘরে বাইরে চারিদিকে যেন সুদের কি একটা অবস্থা বর্তমানে, মিথ্যা সাক্ষী দেওয়া, মা বাবার অবাধ্যতা, মা বাবাকে সন্তান মা বাবার অবাধ্য হচ্ছে, বেনামাজি নামাজ বেনামাজ তার নামাজ খাজা করছে, তাহলে দেখা যায় জাহান্নামের গায় নামন উপত্যকা যেটা থেকে সম জাহান্নামের অন্যান্য উপত্যকাগুলো পর্যন্ত আশ্রয় প্রার্থনা করে, তাহলে সেখানে তাকে দেওয়া হবে, কেমন নির্মম পরিহাস হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাজত করুক, ওই সমস্ত ন্যায় কামল কবরের মধ্যে কাজে আসবে, আর দুনিয়াতে যেগুলো রেখে এসেছে জন সম্পদ সবকিছু দুনিয়ার মধ্যে রয়ে যাবে। আরও শুনুন, যাতে আমরা পরিবর্তন হতে পারি, কিছু আজাব যখন আমাদের চোখের সামনে আমরা যখন বলার চেষ্টা করব, আমরা যখন অনুধাবন করার চেষ্টা করব, ওটা আমাদের মধ্যে ভয়ের সঞ্চার হতে পারে, এই ভয় যদি আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, আল্লাহ তাআলা দেখছেন আল্লাহ তাআলার প্রতি ইবাদতের যদি মন আমাদের লেগে যায়, যদি আল্লাহকে ভয় করে গুনাহ যদি আমরা পরিহার করতে পারি, তখন আমাদের কামিয়াব ইনশাআল্লাহ তাআলা আসবে। শুনুন, সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, প্রথম খণ্ডে 474 পৃষ্ঠার মধ্যে হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং সে সম্পদের যাকাত প্রদান করল না, কিয়ামতের দিন তার সম্পদকে একটি টাকওয়ালা সাপের আকৃতিতে পরিণত করা হবে, আর ওই সাপটির দুইটি তিলক থাকবে যা তার মারাত্মক বিষাক্ত হওয়ার নমুনা, এবং সেই সাপটি ওই ব্যক্তির গলার হার বানিয়ে দেওয়া হবে যেটা নিজের চোয়াল থেকে ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে, আর বলবে আমি হচ্ছি তোমার সম্পদ, তোমার ধনভাণ্ডার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সম্পদ রেখে এসেছে সেটা অপরের হয়েছে, আর কবরের মধ্যে ওই সম্পদটা কাজে আসবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে ব্যয় করা হয়েছে, তাহলে বিবেকবান ব্যক্তি ওরাই যারা নিজের সম্পদ শুধুমাত্র দুনিয়ার বুক বিলাসের জন্য জমা রাখে না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে খরচ করে, ওই খরচ করাটা কিন্তু নিজের আখিরাতের জন্য কিন্তু সেটা জমা হয়ে যাচ্ছে, পরকালে গিয়ে সেটা সে বুক করতে পারবে, আর যেটা দুনিয়ায় রেখে এসেছে সেটা অপরেই বুক করে নেবে। তাহলে কে উত্তম রয়েছে? মদ পানকারী কান লাগিয়ে শুনুন, থরথর করে খেপে উঠুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মদ পান করবে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না, সে যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, যদি সে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, অতঃপর যদি দ্বিতীয়বার মদ পান করে তবে পুনরায় পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না, সে যদি তওবা করে তবে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন, অতঃপর তৃতীয়বার মদ পান করে তখনও পুনরায় চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না, সে যদি তওবা করে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, যদি পুনরায় যদি সে চতুর্থবার মদ পান করে তখনও পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না, অতঃপর সে যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না এবং তাকে নাহারে কাবাল দুজকিদের পূজের নদী থেকে পান করানো হবে, অর্থাৎ পোচ পান করানো হবে, যেটা তিরমিজি শরীফের মধ্যে তৃতীয় খণ্ডে 341 পৃষ্ঠার মধ্যে রয়েছে, বলা হচ্ছে চতুর্থবার যদি পান করে পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না, অতঃপর যদি সে তওবা করে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন না, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনবার তাকে সুযোগ দেওয়া হবে কিন্তু চল্লিশ দিন তার নামাজটা কবুল হচ্ছে না, তো প্রিয় স্টাইবাইরা পরবর্তীতে গিয়ে তার তওবাও আর কার্যকর হবে না। তো কত মারাত্মক একটা বিষয়, আল্লাহ পাক আমাদেরকে মা বাবার নাফরমানি থেকে, সুদ ঘুষের লেনদেন থেকে, অবৈধ সম্পদ উপার্জন থেকে, সুদের লেনদেন থেকে এবং মদের নেশা থেকে, ব্যভিচার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, যাতে খারাপ আমলগুলো আমরা ত্যাগ করতে পারি। এইসব খারাপ আমলের কারণেই কিন্তু আখিরাতের মধ্যে আজাব হবে। আসুন আমরা মতের ব্যাপারে যখন শুনলাম মাওলা আলী মুশকিল কোষা রাদিয়াল্লাহু তাআলা আনহু কীরকম মতের প্রতি ঘৃণা পোষণ করতেন সে সম্পর্কে আমরা একটা ঘটনা শ্রবণ করি। রুহুল বয়ানের প্রথম খণ্ডের 340 পৃষ্ঠার মধ্যে আসছে, আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের প্রতি ঘৃণা প্রকাশ করতে গিয়ে বলেছেন, যদি কোনো কূপে মদের এক ফোঁটা পড়ে এবং তার উপর মিনার নির্মাণ করা হয় তবে আমি ওই মিনারে আজান দিব না, আর যদি কোনো সাগরে মদের এক ফোঁটা পড়ে অতঃপর সেই সাগরটি শুকিয়ে যায় এবং তাতে ঘাস জন্মায় আমি ওই ঘাসে আমার পশু ছড়াব না। কৃষ্ণাবেরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদকে কত ঘৃণা করত যে কূপের মধ্যে যদি এক ফোঁটা পানিও পড়ে সেটার উপর যদি মিনারও বানিয়ে দেওয়া হয় সেখানে আজান দিবে না, যদি সমুদ্রের মধ্যে যদি এক ফোঁটা যদি পড়ে সেটা যদি সমুদ্র শুকিয়ে যায় ঘাস উঠে নিজের পশুকে সেখানে ওই ঘাস খাওয়াবে না। তাহলে মদের প্রতি কত না ঘৃণা পোষণ করত। তো যারা আহলে বাইতকে মোহাব্বত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে মোহাব্বত করে, আল্লাহ তাআলার উপর আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, তারা কখনো মদ পান করতে পারে না। আসলে আমরা আরও শ্রবণ করি যাতে আমরা শিখতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। বলা হচ্ছে যারা মা বাবার অবাধ্য হবে তাদের ব্যাপারে কি হবে? তো মদিনার তাজেদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির সকাল আপন পিতামাতার আনুগত্য করা অবস্থায় হয় তার জন্য সকালেই জান্নাতের দুইটি দরজা খুলে যায়, আর যার পিতামাতার মধ্য থেকে একজন জীবিত থাকে তবে একটি দরজা খুলে যায়, আর যদি পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা নাফরমানি করে সন্ধ্যা অতিবাহিত করল তার জন্য সকালেই জাহান্নামে দুইটি দরজা খুলে যায়। তাহলে আমরা একটু চিন্তা করি, আমাদের সকাল হওয়াটা মা বাবার বাধ্যতার মধ্যে হচ্ছে না অবাধ্যতার মধ্যে হচ্ছে? আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আসুন হাদিস শরীফের আরও অংশটা বর্ণনা করছি, আর পিতামাতা থেকে যদি একজনই জীবিত থাকে তবে তার একটি দরজা খুলে যায়। এক ব্যক্তি আরজ করল, যদিও পিতামাতা তার উপর জুলুম করে ইরশাদ করলেন, যদিও জুলুম করে। শুআবুল ইমানের ষষ্ঠ খণ্ডের মধ্যে আসছে, অর্থাৎ যদি মা বাবা জুলুমও করে সে পর্যায়েও কিন্তু মা বাবাকে প্রহার করা যাবে না, মা বাবার গায়ে হাত দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। হ্যাঁ, মা বাবা যদি শরীয়তের বাইরে যদি নির্দেশ দেয় তখন সেটা মানা যাবে না, শরীয়তের মধ্যে থাকতে হবে। ইবাদতে যদি বাঁধা দেয়, অর্থাৎ ফরজ ইবাদতের যদি বাঁধা দেয়, সে তখন সেটা মান্য করা যাবে না। ফরজ কার যদি ওয়াজিবাদগুলো যথাযথভাবে আদায় করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে, তবে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। যারা ওয়াদা ভঙ্গ করে এটা একটা খারাপ আমল। আচ্ছা, যারা ব্যবিচার করে সেটা তো বড়ই মারাত্মক, তাহলে বোঝা যায় যারা গীবত করে সেটাও বড় মারাত্মক। তা আমি শুধুমাত্র বেনামাজির ব্যাপারে বা যারা সম্পদের জাকাত আদায় করে না কিংবা মা বাবার অবাধ্য রয়েছে, সুদখোর রয়েছে, তাদের ব্যাপারে সংক্ষিপ্ত শাস্তির কথা বলে উল্লেখ করলাম আজকের অনুষ্ঠানে। আরও এমন এমন গুণা রয়েছে যেগুলোর কারণে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আজাব আখিরাতের মধ্যে হবে, কবরে হবে, জাহান্নামের মধ্যে হবে। তাহলে আমি আপনি যেখানে একটু গরম বরদাস্ত করতে পারি না, সেখানে কিভাবে এই ধরনের আজাব বরদাস্ত করা তো আমাদের কল্পনার মধ্যেও আসতে পারে না। জাহান্নামের সবচাইতে হালকা আজাব হলো জাহান্নামী ব্যক্তিকে আগুনের জুতো পরিধান করে দেওয়া হবে, যার উত্তপ্ত এমন হবে তার মাথার মগজ ফেটে বেড়ে টকবক করে ফুটতে ফুটতে বেড়ে চলে আসবে, ফেটে বাইরে পড়ে যাবে। তাহলে বোঝা যায় এটা দেখে সে মনে করবে সবচাইতে বড় আজাব মনে হয় আমার উপর হচ্ছে, অথচ সেটা হচ্ছে জাহান্নামের সবচাইতে হালকা আজাব। প্রিয় স্নাইবাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি হালকা আজাবের অবস্থা এমন হয় কঠিন আজাব কেমন হবে? পরকালে আমাদেরকে যেতে হবে, আমরা পরকালের উপর বিশ্বাস করি, ইমান এনেছি যে আমাদেরকে মৃত্যুর পর আমাদেরকে কবরে শায়িত হতে হবে, আমাদেরকে পুনরায় জীবিত করে আমরা হাশরের ময়দানে উঠব। তাহলে যে এখানে হিসাব নিকাশ হবে, আমলের ব্যাপারে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, তাহলে আমরা কেন আজকে আমরা অবহেলার মধ্যে দিন কাটাচ্ছি? মৃত ব্যক্তির অসহায়িত্ব অবস্থার প্রতি আমরা একটু খেয়াল করি, ওই অসহায়িত্ব অবস্থা নিজেকেও পতিত হতে হবে। এর পূর্বে আসুন আমরা নিজেকে গঠন করি, মন্দ আমল ত্যাগ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে সময় কাটানোর জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক নসিব করুন এবং বেশি বেশি মানে কবরে যাওয়ার চেষ্টা করুন, কবরস্থ ব্যক্তির জিয়ারত করুন। জিয়ারত করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা কবরস্থ ব্যক্তিরও ফায়দা হবে, আপনারও কবরের কথা স্মরণ আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ কবর জিয়ারতের ফজিলত, ইসালে সওয়াব করার ফজিলত, মৃত ব্যক্তি ইসালে সওয়াব করলে কবরের মধ্যে কি শান্তি পায়, কবরস্থ ব্যক্তির কি ফিল হয়, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতে আমরা শুনতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয়।